বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الله ছাড়া অন্য কোন মাবুত নেই, তিনি জীবিত সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন, তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 21 জানুয়ারি, 7 মাঘ এবং ফার্সি দুই বাহমান রেডিও তেহরানে সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় pearstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলোর সঙ্গে তেহরানের আলোচনার ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি এ প্রস্তাবকে স্বাগত জানানোই এ অঞ্চলের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে আসা 4-5 লাখ রোহিঙ্গার নাম থাকার অভিযোগ তুলেছেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে তৃণমূলের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন দিশেহারা হয়ে গিয়ে দিলীপ ঘোষ এসব অভিযোগ তুলছেন। এ সম্পর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মাতিন প্রতিক্রিয়া জানিয়েছেন। তার প্রতিক্রিয়া সহ কলকাতা থেকে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। এরপর রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। তারপর প্রান্তিক আয়োজনে থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পতন ঘটানোর হুমকিদাতারা লাঞ্ছিত ও অপমানিত হয়েছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর রুহানি। মুসলিম দেশগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন, বিদায়ের আগ মুহূর্তেও অস্ত্র চুক্তি করেছেন ট্রাম্প। উপহার হিসেবে দেয়া ভারতের 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ। এবং অরুণাচলে চীনা বসতি স্থাপনে শিবসেনার ক্ষোভ, বুলডোজার দিয়ে ভেঙে দিতে বিজেপি সরকারের প্রতি আহ্বান। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন যারাই হুমকির সুরে ইরানের পতন ঘটানোর কথা বলেছে তারাই লাঞ্ছিত ও অপমানিত হয়েছে এবং তাদেরই পতন ঘটেছে। তিনি আজ একটি গ্যাস শোধনাগার উদ্বোধনের সময় একথা বলেন। ডক্টর রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ইঙ্গিত করে আরও বলেন যারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল ক্ষমতার শেষ দিনগুলোতে তাদের কর্মকাণ্ড মার্কিন জনগণ সহ গোটা বিশ্বের কাছে আরও সুস্পষ্ট হয়ে উঠেছে। সবাই দেখেছে ষড়যন্ত্রকারীরা কতটা গণতন্ত্র বিরোধী। রুহানি বলেন ইরান জ্বালানির রিজার্ভের দিক থেকে এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ এবং বিশ্বের সবচেয়ে বেশি গ্যাসের মজুদ রয়েছে ইরানে। এখানে 32,000 বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে। আমেরিকার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মেয়ে জয়নাব সুলাইমানি তার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি বলেছেন আপনি পরাজয়ের মাধ্যমে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখন আপনাকে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করতে হবে। জাইনাব সুলাইমানি আরো বলেছেন, ডোনাল্ড ট্রাম্প তার বাবাকে হত্যার নির্দেশ দিয়ে বীর হতে চেয়েছিলেন, কিন্তু তিনি এখন জনবিচ্ছিন্ন এবং হতাশাগ্রস্ত। গতকাল ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর টুইটার অ্যাকাউন্টে এসব কথা বলেছেন জাইনাব সুলাইমানি। তিনি বলেন, শহীদ জেনারেল সুলাইমানি প্রতিনিয়ত ট্রাম্পকে তাড়া করে ফিরবেন আর ট্রাম্পকে শত্রুর ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতে হবে। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর প্রথম দিনেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম হল কয়েকটি মুসলিম দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল। জো বাইডেন গতকাল সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং প্রথম দিনেই অফিসে বসে তিনি 15টি নির্বাহী আদেশে সই করেন। বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন যে আধিপত্যকামী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে। গতকাল ক্ষমতা গ্রহণের পর জো বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কার আরও যেসব সিদ্ধান্ত বাতিল করেছেন তার মধ্যে রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প। ডোনাল্ড ট্রাম্প জরুরি ঘোষণার মধ্য দিয়ে এই প্রকল্পে বিপুল অঙ্কের তহবিল বরাদ্দ দিয়েছিলেন, কিন্তু জো বাইডেন তা বাতিল করে দিলেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের মহামারী ও চীনের ভূমিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। গত জুলাই মাসে সংস্থা থেকে তিনি আমেরিকাকে বের করে নেন। জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই ট্রাম্পের এই সিদ্ধান্ত বাতিল করেছেন। আমেরিকা এখন থেকে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশ হিসেবে পরিচিতি পাবে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের শেষ মুহূর্তে অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান এবং উন্নতমানের ড্রোন কেনার জন্য আমেরিকার সঙ্গে চুক্তি সই করেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, জো বাইডেন ক্ষমতা গ্রহণের অল্প কিছু আগে সংযুক্ত আরব আমিরাত ট্রাম্প প্রশাসনের সাথে এ চুক্তি করে। বলা হচ্ছে এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত আমেরিকার কাছ থেকে 50টি F-35 জঙ্গি বিমান এবং সামরিক কাজে ব্যবহারযোগ্য 18টি ড্রোন পাবে। কয়েক মাস আলোচনার পর গতকাল শেষ মুহূর্তে এই চুক্তি সই হয়। $2,300 কোটি এ চুক্তিতে F-35 জঙ্গি বিমানই হচ্ছে প্রধান পণ্য। আমেরিকার পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল কোভালিক বলেছেন, আমেরিকা যা কিছু করে তার সবই একমাত্র বিশ্বের সম্পদগুলো নিয়ন্ত্রণের জন্যই করে। ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে গতকাল দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। কোভালিক বলেন, আমেরিকা বৈষম্যমূলকভাবে সারা বিশ্বের সম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছে। তিনি বলেন, আমেরিকার জনসংখ্যা হচ্ছে সারা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র শতকরা 6%, অথচ তারা সম্পদ নিয়ন্ত্রণ করে সারা বিশ্বের 25%। সম্প্রতি এক জরিপের রিপোর্টে বলা হয়েছে, ট্রাম্প পরবর্তী আমেরিকাকে বিশ্বাস করে না ইউরোপের প্রতি তিনজনের একজন নাগরিক। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ভারতের দেয়া উপহার হিসেবে 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে বাংলাদেশ। আজ দুপুরে রাজধানীর পদ্মা অতিথি ভবনে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন গ্রহণ করা হয়। এ সম্পর্কে ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন আশরাফুর রহমান।
ভারতের উপহার 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছে বাংলাদেশ। আজ দুপুরে রাজধানীর পদ্মা অতিথি ভবনে এই ভ্যাকসিন ডোজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ভারতের হাই কমিশনার বিক্রম দুরাইস্বামীর কাছ থেকে ভ্যাকসিন ডোজগুলো গ্রহণ করেছেন। ভ্যাকসিন হস্তান্তরের দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা সৌভাগ্যবান যে ভারত আমাদের উপহার স্বরূপ ভ্যাকসিন দিয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা এর মাধ্যমে আবারও প্রমাণিত হল। ভারতের সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, ভারত যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল এই মহামারীতে তাদের 20 লাখ ভ্যাকসিন ডোজ, তেমনি আমাদের সহযোগিতা করেছে। এর মধ্য দিয়ে আমাদের দুই দেশের সম্পর্ক আরও অনেক বেশি সুদৃঢ় হল। অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আলোচনার ধারাবাহিকতায় 16 জানুয়ারি ভারতে ভ্যাকসিন দেয়া শুরুর এক সপ্তাহের মধ্যে দেশটি বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করেছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনকল্যাণে নিবেদিত সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা বিএনপির অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন সংগ্রহ ও প্রদান কাজ স্বচ্ছতা এবং সফলতার সঙ্গে শেষ করা হবে বলে তিনি মন্তব্য করেন। আজ সকালে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতে শিবসেনার মুখপত্র সামানার সম্পাদকীয়তে অরুণাচল সীমান্তে চীনা অনুপ্রবেশের সংবাদকে বেদনাদায়ক বলে মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, অরুণাচলের ঘটনাগুলো কেবল উদ্বেগই বাড়িয়ে তুলবে না, বিরক্তিও বাড়াবে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে শিবসেনার মুখপাত্র সামনার সম্পাদকীয়তে অরুণাচল প্রদেশের সীমান্তে চীনা অনুপ্রবেশের সংবাদকে বেদনাদায়ক বলে মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, অরুণাচলে ঘটে যাওয়া ঘটনাগুলো কেবল উদ্বেগই বাড়িয়ে তুলবে না, বিরক্তিও বাড়িয়ে তুলবে। শিবসেনা বলেছে, চীন দেশের সীমান্তে প্রবেশ করে অরুণাচল প্রদেশে একটি গোটা গ্রামে বসতি স্থাপন করেছে। তারা এরকম একটি গ্রাম প্রতিষ্ঠা করেছে না দুই বা তিনটি গ্রাম তৈরি করেছে তাও স্পষ্ট নয়। গতকাল বুধবার সামনায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করতে বলা হয়েছে। অরুণাচল প্রদেশে চীনা গ্রাম স্থাপন প্রসঙ্গে শিবসেনার মুখপত্রে আরও বলা হয়েছে, কোন পৌরসভার মধ্যে নির্মিত অবৈধ নির্মাণগুলো কর্পোরেশনের কর্মকর্তারা বুলডোজার লাগিয়ে ভেঙে ফেলে। সেভাবে সমস্ত আন্তর্জাতিক আইনকে একপাশে রেখে আমাদের সীমান্তে নির্মিত অবৈধ গ্রামগুলো ভেঙে ফেলার অধিকারও ভারতে রয়েছে। আমরা কি ওই অধিকারটি প্রয়োগ করতে যাচ্ছি না চুপচাপ চীনের ক্রমবর্ধমান স্বেচ্ছাচারিতা সহ্য করছি? অন্যদিকে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি ওই ইস্যুতে বলেছেন, স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে যে অরুণাচলে স্থায়ীভাবে নির্মাণ করেছে চীন। প্রধানমন্ত্রী দুর্বলতা দেখাচ্ছেন। প্রধানমন্ত্রী কেন চীনের নাম নিচ্ছেন না? চীনের নাম নিতে প্রধানমন্ত্রী ভয় পান। পিএম একজন দুর্বল প্রধানমন্ত্রী, কারণ তার দলেরই এমপি বলেছেন যে চীন অরুণাচলের ভূমি দখল করে বলেও ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ এশিয়া বিশেষ করে আফগানিস্তানে শান্তির বিরোধী ছিল। তারা সেখানে শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করেছে। ইমরান খান আজ মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আশা করছি জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন নয়া প্রশাসন ট্রাম্পের নীতি বদলাবে, কারণ ট্রাম্প প্রশাসনের নীতি শান্তির পক্ষে ছিল না। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছেন, মার্কিন প্রশাসন কোনোভাবেই পাকিস্তানকে এড়িয়ে চলতে পারবে না। ইসলামাবাদের স্বার্থকে গুরুত্ব দিতে নয়া প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ 28 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। মিথ্যাচার, প্রতারণা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে তাদের উপরে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে বেইজিং। একই সঙ্গে জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছে বেইজিং। ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার ঘনিষ্ঠ সহকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং গণমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ ট্রাম্প প্রশাসনের 28 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা এবং তাদের পরিবার চীনের কোনো এলাকায় ঢুকতে পারবে না, চীনের কোনো গোষ্ঠী বা সংস্থার সঙ্গে ব্যবসাও করতে পারবে না। বুধবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন জো বাইডেন, সেদিনই হোয়াইট হাউস ছেড়ে যান ট্রাম্প। তার আগে মঙ্গলবার বিকালে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও চীনের বিরুদ্ধে জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের উপর গণহত্যার অভিযোগ করেন। মার্কিন নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের একটি মন্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক দল। অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, তিনি পবিত্র আল কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী বলেই মনে করেন। মঙ্গলবার মার্কিন সিনেটের শুনানিতে তাকে জিজ্ঞেস করা হয় তিনি জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী মনে করেন কিনা, এবং ট্রাম্পের বিদায়ের পর জেরুজালেম শহরেই মার্কিন দূতাবাস রাখা হবে কিনা। জবাবে ব্লিংকেন দুইবারই হ্যাঁ বলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনার ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানো এবং প্রতিবেশী সুলভ আচরণের উপর জোর দিয়ে আসছে। ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ ও যৌক্তিক সম্পর্ক চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এক টুইট বার্তায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা PGCC-ভুক্ত আরব দেশগুলোর সঙ্গে ইরানের আলোচনার ব্যাপারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বিন আলে সানির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানান। এরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ টুইট বার্তায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে পোস্ট দেন। তিনি বলেন, আমার ভাই কাতারের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণমূলক সংলাপের যে আহ্বান জানিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই। এর আগেও মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছিল ইসলামী ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য আরব দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। তিনি এ অঞ্চলের দেশগুলোকে একে অপরের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে যে কোনো বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা, আগ্রাসন না চালানো এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রস্তাব দিয়েছিলেন। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইট বার্তা থেকে বোঝা যায় এ অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক আবদুল্লাহ বিন সালে বাবুদ মনে করেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ ও সহযোগিতা সমগ্র এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখবে। এই অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য বিদেশীদের উপস্থিতি ও অস্ত্র প্রতিযোগিতার কোনো প্রয়োজন নেই, তবে যৌথ সহযোগিতা গড়ে তোলার শর্ত হচ্ছে সদিচ্ছা থাকতে হবে এবং একে অপরের বিরুদ্ধে অযথা অভিযোগ করা থেকে বিরত থাকতে হবে। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবকে স্বাগত জানানোই এ অঞ্চলের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব ভারতের দিকে। ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে আসা 4-5 লাখ রোহিঙ্গার নাম থাকার অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এ সম্পর্কে এখন শুনুন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের প্রতিবেদন।
ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে আসা 4-5 লাখ রোহিঙ্গার নাম থাকার অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের কাছে ওই অভিযোগ করেন। আজ সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে বলেন,
তাদের যে অধিকার দেওয়া হয়েছে 15 কিলোমিটার, সেখানে কেউ যেন ডিস্টার্ব না করে এটা করুক, কারণ সমস্ত বর্ডার এলাকা সেনসিটিভ এলাকা। এবারেও কমপক্ষে 4-5 লক্ষ বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে ভোটার করা হয়েছে এই 22 লক্ষের মধ্যে। আমরা ইলেকশন কমিশনকে সেটাও বলেছি, আপনারা নজর দিন, যেখানে যেখানে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হয়েছে সেটা বিশেষভাবে নজর দেওয়া হোক।
ভোটার তালিকায় রোহিঙ্গাদের নাম থাকার অভিযোগ প্রসঙ্গে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও সমাজকর্মী আব্দুল মতিন আজ রেডিও তেহরানকে বলেন,
দেখুন প্রশ্ন হচ্ছে যে এই কথাটা বলে ইলেকশন কমিশনের যে অটোনমি ছিল, সেই অটোনমিটাকে উনি খর্ব করছেন। ওনারা তো ইলেকশন কমিশনের একটা প্রসেস থাকে, সেই প্রসেস মেনে তারা ইনকোয়ারি করে, তারা হিয়ারিং করে, তারপরে তাকে লিস্টে ইনক্লুড করা হয় ইলেকটোরাল ভোটার লিস্টে। তো এটা মানে ভারতবর্ষের যে নির্বাচন কমিশন যে একটা অটোনমাস বডি, সেই বডির প্রতি ওনার আস্থা নেই, এটা হতে পারে। সেকেন্ড হচ্ছে যে অফকোর্স এটার একটা পলিটিক্যাল রেমিফিকেশন আছে, একটা ইয়ে আছে। ওরা চাইছে যে এক ধরনের একটা এমন ধরনের মেরুকরণ করা, যে মেরুকরণের মাধ্যমে একটা এক ধরনের হিন্দু কনসলিডেশন যাতে হয়, যে রোহিঙ্গারা যে থ্রেট হিসাবে ডিল করা, এটা একটা দীর্ঘদিনের তাদের পুরনো রাজনীতি। তো আমার মনে হয় এটা বহুত ইলেকশন কমিশনের অটোনমির উপরেও আঘাত, প্লাস এটা একটা সমাজের মধ্যে বিভেদ তৈরি করার একটা প্রশ্ন।
বলছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন। ওই ইস্যুতে রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ভোটার তালিকা নিয়ে আঙুল তোলা মানে তো নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলা, কারণ ভোটার তালিকা তো নির্বাচন কমিশন তৈরি করে। মন্ত্রী ফিরহাদ হাকিম আরো বলেন, বিজেপি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যে মদদ দিচ্ছে, আমরা নির্বাচন কমিশনকে সেই বিষয়টি দেখতে বলেছি, আমরা সবাই সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন শিশু কিশোরদের অনুষ্ঠান রং ধনু।
রং ধনু
রংধনু আসরে শিশু কিশোর বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকের আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
বন্ধুরা, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিনের পর এ পৃথিবীতে আমাদেরকে কারা সবচেয়ে বেশি ভালোবাসেন? তোমরা হয়তো দু চোখ বন্ধ করে এক মুহূর্তেই বলে দিচ্ছ কারা, আবার মা বাবাই তো আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন।
হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছ, কারণ জন্মের পর থেকেই প্রতিটি মা বাবা নিজেদের আরাম আয়েশ ত্যাগ করে সন্তানের সুখ ও নিরাপত্তার জন্য যতটা পেরেশান হয়ে পড়েন অন্য কেউই এমনটি করেন না। সন্তান যেন আদর্শ মানুষ হয় এবং উত্তম চরিত্রের অধিকারী হয়, সেজন্য মা বাবা শৈশব থেকেই আপ্রাণ চেষ্টা করেন। আর এজন্যই পৃথিবীর সব ধর্মই মা বাবাকে বিশেষ সম্মান দিয়েছে। পবিত্র কোরআনের অন্তত 15 জায়গায় মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্যের কথা বলা হয়েছে। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলা হয়েছে,
আমি মানুষকে তার মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি, কেননা তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমি আরও নির্দেশ দিয়েছি, আমার প্রতি ও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে।
অন্যদিকে সূরা বনী ইসরাইলের 23 ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে,
তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে শিষ্টাচারপূর্ণভাবে কথা বলো।
রাসুলে খোদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা দিতে গিয়ে বলেছেন, জান্নাত মায়ের পদতলে। পিতার মর্যাদা সম্পর্কে তিনি বলেছেন, পিতার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টির উপর আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করে।
মাতা পিতার সঙ্গে অসৎ আচরণের পরিণাম সম্পর্কে তিনি বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি তা কি আমি তোমাদের জানাবো? তা হচ্ছে আল্লাহর সঙ্গে শিরক করা ও মাতা পিতার সঙ্গে অসৎ আচরণ। এ প্রসঙ্গে আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসালাম বলেছেন, মাতা পিতাকে অসম্মান করা বড় ধরনের পাপ।
বন্ধুরা, মাতা পিতা দুজনই সন্তানের কাছে মর্যাদাবান হলেও ইসলামে মায়ের মর্যাদা পিতার চেয়েও বেশি দেয়া হয়েছে। কারণ সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে মাই বেশি ভূমিকা পালন করে থাকেন। কেবল মানুষের মধ্যেই নয়, মা বাবার প্রতি সন্তান এবং সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা পশু পাখির মধ্যেও দেখা যায়। রংধনুর আজকের আসরে আমরা এ সম্পর্কে একটি গল্প শোনাব, আর গল্প শেষে থাকবে একটি কবিতা ও মাকে নিয়ে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
সে অনেক দিন আগের কথা, এক হ্রদের ধারে বাস করত একটা গাভী ও তার ছোট্ট বাছুর। বাছুরটি ছিল গাভীর চোখের মণি, আর বাছুরের কাছে তার মা ছিল নিজের প্রাণের চেয়েও প্রিয়। বনের মাঝে সুখে শান্তিতেই কাটছিল তাদের দিন, কিন্তু একদিন হঠাৎ করে ঘটে গেল এক ভয়ানক ঘটনা।
সন্ধ্যাবেলায় গাভী তার বাছুরকে বাড়িতে রেখে হ্রদের ধারে গেল ঘাস খেতে। কিছুক্ষণ পর এক বাঘ এসে হাজির হল তার সামনে। গাভী বাঘকে দেখে ভয়ে চমকে উঠল। কি যে করা দরকার কিছুই তার মনে এলো না, শুধু মনে পড়ল তার বাছুরটির কথা। আর সে কথা মনে হতেই বুকটা যেন একেবারে ভেঙে গেল, কিন্তু বাঘকে তা বুঝতে দিল না। মনে সাহস এনে সে বাঘকে বলল, মহামান্য বাঘরাজ, আমাকে খাওয়ার জন্য ব্যস্ত হবেন না, বাড়িতে আমার ছোট্ট একটা মেয়ে আছে, বেচারা আমার দুধ খাওয়ার জন্য অপেক্ষা করছে, আমাকে আপনি একটি বারের জন্য বাড়িতে যাওয়ার অনুমতি দিন, আমি তাকে দুধ খাইয়ে ঠিক সকালে আপনার সামনে হাজির হব, তখন আপনি আমাকে খেয়ে নেবেন।
গাভীর করুণ চেহারা আর কথা বলার ধরন দেখে বাঘের দয়া হল। বাঘ বলল, তোমার কথা যদি সত্যি হয় এবং তুমি যদি আবার এখানে ফিরে আসো, তাহলে তোমার মেয়েকে দুধ দেওয়ার জন্য আমি তোমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছি, কিন্তু খবরদার, সময় মতো ফিরে না এলে আমি তোমার বাড়ি গিয়ে মা মেয়ে দুজনকেই খেয়ে আসব, কথাটা মনে থাকে যেন।
গাভী বলল, নিশ্চয়ই হুজুর, নিশ্চয়ই, আমার একটু ভুল হবে না, আপনি অত্যন্ত মহৎ আর দয়ালু বলেই আমাকে মেয়ের কাছে যেতে দিচ্ছেন, আমি আপনার দয়ার কথা কি করে ভুলি হুজুর?
বাঘ বলল, ঠিক আছে, তাহলে যাও তাড়াতাড়ি, সকালে আমার সামনে হাজির হতে যেন দেরি না হয়, কথাটা ভালো করে মনে রেখো কিন্তু।
বাঘের কথায় হাঁপ ছেড়ে বাঁচল গাভী। বাঘকে বারবার ধন্যবাদ জানিয়ে রওনা দিল বাড়ির দিকে। বাড়িতে পৌঁছেই কান্না ভেজা গলায় চিৎকার করে মেয়েকে ডাকল, বাছা আমার, শিগগিরই কাছে এসো, প্রাণ ভরে দুধ খেয়ে নাও এক্ষুনি, কাল সকাল থেকে আমাকে তুমি আর কোনো দিন দেখতে পাবে না।
বাছুর হতভম্ব হয়ে গেল মায়ের কথা শুনে। সে বলল, তুমি এরকমভাবে কথা বলছো কেন মা? এ ধরনের কথা তো তোমার মুখ থেকে আগে কখনো শুনিনি।
মেয়ের কথা শুনে মায়ের দুচোখ অশ্রুতে ভরে গেল। এরপর সে বাঘকে দেয়া প্রতিশ্রুতির কথা বলল। গাভীর কথা শুনে বাছুরও ভীষণ কষ্ট পেল। সে বলল,
তুমি কিছুতেই মরতে পারো না মা, মরতে যদি হয় তোমার বদলে আমিই মরব মা। কাল সকালেই আমি বাঘের কাছে যাব, বাঘকে বলবো তোমার পরিবর্তে যেন আমাকে খায়।
মেয়ের মুখে এসব কথা শুনে মার একদিকে খুব কষ্ট হল, আবার আনন্দও হল। মেয়ের জন্য গর্বে তার বুক ভরে গেল। তবে বাছুরকে কিছুতেই বাঘের কাছে যেতে দিতে রাজি হল না। গাভী বলল,
না 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 না, এ কিছুতেই হতে পারে না বাছা, আমি তোমাকে কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না বাছা। তুমি এখনো অনেক ছোট, তোমার সামনে পড়ে আছে উজ্জ্বল ভবিষ্যৎ।
গাভী ও বাছুরের মধ্যে সব কথা চলতে চলতে পূর্বের আকাশ লাল হয়ে উঠল। একটু পরেই শুরু হবে আরেকটি নতুন দিন। বাছুরটি হঠাৎ লাফ দিয়ে উঠে বাঘের কাছে যাওয়ার জন্য দিল এক দৌড়। তার মাও ছুটতে লাগলো তার পিছু পিছু।
গাভীর আগেই বাছুর পৌঁছে গেল বাঘের কাছে। বাঘকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল,
বাঘ মহারাজ, আপনি আমার মাকে খাবেন না, মায়ের বদলে আমাকে খান, আমার গোশত খুব কচি, দারুণ সুস্বাদু লাগবে, তাড়াতাড়ি করুন, আমি আমার মায়ের জন্য একটা ভালো কাজ করতে চাই।
এ সময় গাভীও পৌঁছে গেল বাঘের কাছে। সে চিৎকার করে বলল,
না হুজুর না, আমার মেয়েকে খাবেন না, ও একেবারে শিশু, শরীরে তেমন গোশতও নেই, ওর গোশতে আপনার পেট ভরবে না, আপনি প্রতিশ্রুতি অনুযায়ী আমাকেই খান।
গরু ও বাছুর কেউই মরতে ভয় পাচ্ছে না দেখে বাঘ খুব আশ্চর্য হয়ে গেল। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর বাঘ মনে মনে বলল,
সবাই তো মরতে ভয় পায়, কিন্তু এরা ভয় পাচ্ছে না কেন? নিশ্চয়ই এটা মা ও মেয়ের খাঁটি ভালোবাসা, আর এজন্যই ওরা দুজনেই দুজনের জন্য জীবন দিতে প্রস্তুত। যাই হোক, আমার পেটের জন্য এই ভালোবাসা তো ধ্বংস করতে পারি না।
এই কথা ভেবে বাঘ গরু বাছুরকে না খাওয়ার সিদ্ধান্ত নিল। গরু ও বাছুরের উদ্দেশ্যে বাঘ বলল,
এই যে বাছারা, তোমরা এখন আমার মুখের শিকার, আমি ইচ্ছে করলে তোমাদের দুজনকেই খেতে পারি, কিন্তু আমি ঠিক করেছি তোমাদের কাউকেই আমি খাব না। একে অপরের প্রতি তোমাদের এই মহত্ব আমাকে মুগ্ধ করেছে, তাই আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, যাও তোমরা নির্ভয়ে বাড়ি চলে যাও।
এ কথা বলে বাঘ বনের ভেতর চলে গেল। গাভী আর বাছুর তো মহাখুশি, বুক ভরা আনন্দ নিয়ে তারা ফিরে গেল বাড়িতে।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি কবিতা। কবি আল মাহমুদের লেখা পাখির মতো কবিতাটি আবৃত্তি করেছে বাংলাদেশের সারেগামা একাডেমির সদস্য ছোট্ট বন্ধু সুহা।
আমার নাম সোহা, আবৃত্তি করছি কবি আল মাহমুদের পাখির মতো কবিতাটি। আম্মা বলেন পড়ে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুলের কুল যায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছো পড়া মানুষ সবার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। ধন্যবাদ।
বন্ধুরা, সুহার চমৎকার উচ্চারণে কবিতাটি শুনলে, এবারে তোমাদের জন্য রয়েছে একটি মায়ের গান।
যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছি পালো, হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নীড়ে করিও লালো, মাকে করিও লালো।
খুলনার সুরছন্দ শিল্পী গোষ্ঠীর সদস্য মফিজুল হাসান ইমনের কণ্ঠে গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 21 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, কাজে ঝাঁপিয়ে পড়েছেন বাইডেন। দৈনিক প্রথম আলো, উপহারের টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত, এটিও একই দৈনিকের খবর। দৈনিক যুগান্তরের শিরোনাম, টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা কলের গান বাজিয়ে যাচ্ছে বিএনপি। আর্থিক প্রতিষ্ঠানের লুটপাট, বাংলাদেশ ব্যাংকের ব্যর্থ কর্মকর্তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশি 20 জেলেকে ধরে নিয়ে নির্যাতনের পর ছেড়ে দিল মিয়ানমারের নৌবাহিনী। দৈনিক মানবজমিনের শিরোনাম, প্রথম টিকা প্রধানমন্ত্রী নেওয়া উচিত, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, পুনেতে কোভিশিল্ডের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন, আনন্দবাজার পত্রিকা। শুরু জনসংযোগ, আজ থেকে বাড়ি বাড়ি ঘুরবেন তৃণমূল কর্মীরা। দৈনিক আজকাল, দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনাম, দ্বিতীয় দফায় কোভিড টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী, ভ্যাকসিন পেতে পারেন মুখ্যমন্ত্রীরাও।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে না যাক। বাংলাদেশ, ভারত সহ বিশ্ব মিডিয়ায় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ বিশেষ গুরুত্ব সহ পরিবেশিত হয়েছে। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, নতুন বাসিন্দা হিসেবে হোয়াইট হাউসে ঢুকেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফার্স্ট লেডি জিল বাইডেন ও পরিবারের সদস্যদের নিয়ে সেখানে প্রথম রাত কাটাচ্ছেন তিনি। গতকাল বুধবার রাতে হোয়াইট হাউসের প্রথম রাতের বাসিন্দা হিসেবে ফার্স্ট লেডি জিল বাইডেন টুইটার বার্তায় হোয়াইট হাউসের একটি ভিডিও চিত্র প্রচার করেছেন। সঙ্গে দেওয়া বার্তায় তিনি বলেছেন, আমাদের সবার চেয়ে বড় এমন কিছুর প্রতি আপনাদের বিশ্বাস স্থাপনের জন্য ধন্যবাদ। আমরা একত্রে একটি সুন্দর বিশ্ব নির্মাণ করব। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল দুপুরে শপথ গ্রহণ করার পর বাইডেন দিনভর নানা আনুষ্ঠানিকতায় কাটান। পূর্বসূরী তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে আর্লিংটন জাতীয় সমাধিস্থানে সশ্রীক যান বাইডেন।
উপহারের টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, উপহার হিসেবে 20 লাখ করোনা টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। আজ বেলা 1:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হাতে উপহারের টিকা তুলে দেয় ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের হাতে পৃথকভাবে করোনা টিকার দুটি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ভারত উপহার হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও দেশটির সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত 20 লাখ করোনা টিকা বাংলাদেশকে দিয়েছে। উপহারের এই টিকা আজই বাংলাদেশে আসে।
টিকা আসার আগে লুটপাটের মিথ্যা কলের গান বাজিয়ে যাচ্ছে বিএনপি। দৈনিক যুগান্তর, করোনার টিকা দেশে আসার আগেই বিএনপি লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, করোনার টিকা নিয়ে বিএনপি আবারও অপপ্রচার শুরু করেছে। জনকল্যাণে নিবেদিত সরকারের যে কোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা তাদের অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগে লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে।
আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট, বাংলাদেশ ব্যাংকের ব্যর্থ কর্মকর্তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট, দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদ্ঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তালিকা দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালত বলেছে, 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগের কর্মকর্তারা কেন আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদ্ঘাটনে ব্যর্থ হল সেটা আমাদের জানতে হবে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রথম টিকা জনসমক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার বিকেলে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকার ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে পয়লা টিকাটা নেওয়া উচিত প্রধানমন্ত্রীর। পাবলিকলি টেলিভিশনের সামনে টিকা উনি নিলে লোকের আস্থা জন্মাবে, পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলা শহরে গিয়ে সবার আগে টিকা নেওয়া উচিত, তাহলে লোকের আস্থা জন্মাবে, তাদের বুঝিয়ে বলা যাবে। টিকা গ্রহণের ক্ষেত্রে যে অগ্রাধিকারের জনগোষ্ঠী ঠিক করা হয়েছে তা ঠিকই আছে বলে মনে করেন ডাক্তার জাফরুল্লাহ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। পুনেতে কোভিশিল্ডের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন, আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে করোনা টিকা কোভিশিল্ড তৈরির কারখানায় আগুন। আজ দুপুরে সেরাম ইনস্টিটিউটের 1 নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে, কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। দ্রুত অগ্নি নির্বাপন বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। পুনের সেরাম ইনস্টিটিউটের সামনের ভিডিওতে দেখা যাচ্ছে দমকলের অন্তত 10টি ইঞ্জিন পৌঁছে গেছে এলাকায়। দুপুর 3টা নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। যদিও একটি সংবাদ সংস্থার সূত্রে বলা হয়েছে টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে সরকার আগে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে, এবার পালা তৃণমূল কর্মীদের। তারা এবার রাজ্যের প্রত্যেক বাড়িতে ঘুরবেন, শুনবেন তাদের সমস্যা, অভাব, অভিযোগ। জনসংযোগের এই কাজ শুরু আজ থেকেই, চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তৃণমূলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে, বলা হয়েছে দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের তালিকা তুলে ধরা হবে, পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথাও শোনা হবে। এই কর্মসূচিতে প্রত্যেক এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করবেন তৃণমূল কর্মীরা। তৃণমূল চাইছে সাধারণ মানুষের পাশাপাশি এলাকার গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে সংযোগ বাড়ানো, তাতে তাদের মতামত জানা যাবে।
দ্বিতীয় দফায় কোভিড টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী, ভ্যাকসিন পেতে পারেন মুখ্যমন্ত্রীরাও, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। দ্বিতীয় দফায় কোভিড টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভ্যাকসিন পেতে পারেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। আজ সরকারি সূত্রে অন্তত এমনটাই খবর দেয়া হয়েছে। স্বদেশী কোভিড টিকার প্রতি আমজনতার আস্থা বৃদ্ধি করতে কেন্দ্র এই পথে হাঁটছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। 16 জানুয়ারি দেশে করোনা টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল প্রথম দফায় স্বাস্থ্যকর্মী সহ সকল কোভিড যোদ্ধা টিকা পাবেন, দ্বিতীয় দফায় 50 বছরের বেশি বয়সীদের টিকা পাওয়ার কথা। এবার অবশ্য অন্য খবর মিলছে, সরকারি সূত্রে দ্বিতীয় দফায় টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন, আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সবশেষে পাওয়া দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে দুটি আত্মঘাতী হামলায় অন্তত 28 জন নিহত ও 73 জন আহত হয়েছে। দুটো হামলায় হয়েছে আত্মাইয়ারান স্কোয়ারের অদূরে বাবুল শারজি এলাকায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করতে ইউরোপীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি যে তিনটি ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সহযোগিতার কথা বলেছেন তার মধ্যে ইরানের পরমাণু ইস্যু রয়েছে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি অংশ আবারও জানিয়ে দেব। ইরানের পতন ঘটানোর হুমকিদাতারা লাঞ্ছিত ও অপমানিত হয়েছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। মুসলিম দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন, বিদায়ের আগ মুহূর্তেও অস্ত্র চুক্তি করেছেন ট্রাম্প। উপহার হিসেবে দেয়া ভারতের 20 লাখ ডোজ করোনা ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ এবং অরুণাচলে চীনা বসতি স্থাপনের শিবসেনার ক্ষোভ বুলডোজার দিয়ে ভেঙে দিতে বিজেপি সরকারের প্রতি আহ্বান। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দেব। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্টবক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমি আবারও বলছি, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 0098212205327। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি মোহাম্মদ আমির হোসাইন এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।